আমার উপদেশের শিরোনাম শুভ হোক তারই আগমন। আমি একটি বড়দিনের অভিনব ঘটনা বলে প্রভুর বাণী উপস্থাপন করছি। বেশি দূরে যাব না, বিগত এক শতাব্দীর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। এই তো সেদিনের কথা, ফ্রান্সে তখন দাগল, মিশরে আব্দুল গামাল নাসের, ইসরায়েল দেশে মনহিম বেগিন শাসন করছেন। প্রতিরোধের দুর্গকে সবল করতে চায় একটি দেশ, ফ্রান্স থেকে ক্রয় করবে 5টি যুদ্ধজাহাজ আর 80টি উন্নত মানের বোমারু বিমান, অগ্রিম $100 কোটি দেওয়া হয়েছে। হঠাৎই ফ্রান্সের প্রেসিডেন্ট দাগল দুটো চুক্তি বাতিল করলেন। দাগলের এই সিদ্ধান্তে ব্যথিত হলেন সেই ক্রেতা দেশের নেতৃবর্গ, তারা ঠিক করলেন এর প্রতিবাদ করতে হবে। 24শে ডিসেম্বর, বড়দিনের আগের রাত, ফ্রান্সের চেরবাক সমুদ্র বন্দরে 5টি যুদ্ধজাহাজ বাঁধা। ওই জাহাজ কয়টি সেই দেশ অগ্রিম খরিদের টাকা দিয়েছিল, এই নগরীতেই এই ঘটনা ঘটেছিল। সে এক রহস্যময় ঐতিহাসিক ঘটনা, আজও সেই রহস্যের উন্মোচন হয়নি, কিন্তু ঘটনাটি অক্ষরে অক্ষরে সত্যি। চেরবাগের একটি কলোনিতে প্রবাসী ওই ক্রেতা দেশের 300 পরিবার অবস্থান করতেন। সামরিক তৎপরতায় ওই 300 পরিবারের আবাল বৃদ্ধ বনিতা মুখে মুখোশ লাগিয়ে গভীর রাতে সবাই ওই জাহাজে উঠে গেল। গির্জায় গির্জায় ঘরে ঘরে তখন বন্দনা গান আর আনন্দ মেলা। কেউ ওই 5টি জাহাজের দিকে ভ্রুক্ষেপ করল না। আটলান্টিক মহাসাগরে পড়তেই পূর্ণ বেগে জাহাজ কয়টি হাইফা বন্দরের দিকে এগিয়ে চলেছে। 25শে ডিসেম্বর, রাতের আধার কেটে ভোর হতেই সমস্ত ফ্রান্স দেশে হুলস্থুল পড়ে গেল। চেরবাক পোতাশ্রয়ের ওই 5টি যুদ্ধজাহাজ কোথায়? ফ্রান্সের প্রেসিডেন্ট দাগল SOS পাঠালেন সাগরে মহাসাগরে। সংবাদ এলো ওই 5টি যুদ্ধজাহাজ জিব্রাল্টির প্রণালী পেরিয়ে ভূমিদ্র সাগরে পড়েছে। সেই বড়দিনের সকালে ওই দুঃসাহসিক অভিযানের কথা শুনে সারা বিশ্ব হতবাক হয়ে গেল। আব্দুল গামাল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট, তিনি ওই 5টি জাহাজ ডুবিয়ে দেবার জন্য সাবমেরিন পাঠালেন। নির্দেশ দিলেন যুদ্ধ জাহাজ কয়টি দেখা মাত্র দুর্বেদ্ধ টর্পেডো ছুড়ে জাহাজগুলি ডুবিয়ে দিতে হবে। সাবমেরিনগুলো সমুদ্রের ওই অঞ্চলে প্রবেশ করতেই এক অভাবিত ঘটনা ঘটল। মাইলের পর মাইল জুড়ে সমুদ্রের তলদেশের জল ঘোলা হয়ে গেল। সাবমেরিনগুলো অন্ধের মতো ঘুরে বেড়াতে লাগলো। হতাশ হয়ে তারা ফিরে এসে খবর দিল ওই অঞ্চলে কোনো জাহাজ নেই। মিশরের প্রেসিডেন্ট নাসের বিশ্বাস করতে পারলেন না তাদের কথা। তিনি বোমারু বিমান বাহিনী পাঠালেন আকাশ থেকে ওই 5টি যুদ্ধজাহাজের উপর বোমা বর্ষণ করতে। দেখা মাত্র বোমার আঘাত হানার নির্দেশ রইল, কিন্তু এবারও এক মহাবিস্ময় অপেক্ষা করছিল বিমানের পাইলটদের জন্য। বিমান আকাশে উঠতেই স্বচ্ছ নীল আকাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। শোনা গেল ইটালি, গ্রিস এবং তুরস্কের গোটা উপকূল এলাকা ঘন কুয়াশায় ঢেকে গেছে। ওই ভয়ঙ্কর কুয়াশার মধ্যেও প্রাণের দায়ে জাহাজগুলো শুধু কম্পাসের উপর নির্ভর করে হাইফা সমুদ্র বন্দরে গিয়ে পৌঁছাল। সেই দিন, সেই দিনের, সেই দেশের মানুষ সীমাহীন কৃতজ্ঞতায় সত্য সত্যই মুক্তিদাতার উৎসব উদযাপন করেছিল। মিশরের সঙ্গে সম্পৃক্ত এই ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে মিশরে শিশু যিশুকে নিয়ে জোসেফ এবং মরিয়মের পলায়ন। ভাবলাম নিষ্ঠুর হেরোদ রাজার হত্যাযজ্ঞ থেকে ঈশ্বর প্রেরিত স্বর্গদূত তাদের আত্মরক্ষার জন্য পালিয়ে মিশরে নিয়ে যাবেন কেন? এই দেশের চারিধারে তো রোমের শাসনমুক্ত আরও কয়েকটি দেশ ছিল, তবে মিশরে কেন? তারপর মনে হলো এই মিশরের সঙ্গে ঈশ্বরের মনোনীত জাতির এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আদি পুস্তক 12 অধ্যায়ে ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করে অজানা দেশের উদ্দেশ্যে ডাক দিলেন। তিনি বৈথেলের কাছে গিয়ে তার তাম্বু ফেললেন। তারপর শুরু হলো কনান দেশে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে আব্রাহাম ও তার পরিবারের জীবন সংশয়। ঈশ্বরের মনোনীত জাতির আদি পিতা মিশরে জীবন রক্ষার্থে আশ্রয় নিলেন। এরপর জোসেফের তো কথা, ইসমাইলীয় বণিকেরা মিশরের সেনাধ্যক্ষ পটিফরের কাছে তাকে বিক্রি করেন। এই জোসেফই মিশরের প্রধানমন্ত্রী হন। কনান দেশে যখন দুর্ভিক্ষ, তখন পুত্র পৌত্রদের নিয়ে যাকব সর্বশুদ্ধ 70 প্রাণী মিশরে আসেন। এই মিশরের রাজপ্রাসাদে মোশি প্রতিপালিত হয়েছেন। এই মিশরে 400 বছর পরাধীনতার পরে ইসরায়েল জাতি মুক্ত হয়েছে। মিশরের রাজপ্রাসাদে প্রতিপালিত মোশিই ছিলেন সেই মুক্ত আন্দোলনের নেতা। এই মিশরেই প্রবেশ করেছেন প্রভু যীশু, তার পিতামাতা যোসেফ এবং মরিয়ম। এই মিশরের আলেকজান্দ্রিয়া শহরে প্রথম খ্রিস্টের জন্মোৎসব প্রতিপালিত হয়েছিল, পৃথিবীর সর্বপ্রথম বড়দিন, 336 খ্রিস্টাব্দ 25শে ডিসেম্বর। বড়দিনকে সামনে রেখে আমি মিশর সম্পর্কে পবিত্র বাইবেলের কয়েকটি ভাববাণী বলছি। যিশাইয়া 19:19 আছে, সেই দিন মিশর দেশের মধ্যস্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী হইবে এবং তাহার সীমার নিকটে সদাপ্রভুর উদ্দেশ্যে এক স্তম্ভ স্থাপিত হইবে। তারপর 24 পদে লেখা, সেই দিন ইসরায়েল মিশর ও অসুরের সহিত তৃতীয় হইবে, পৃথিবীর মধ্যে আশীর্বাদ পাত্র হইবে। প্রিয় সুধী, পবিত্র বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্য হবে আগামী দিনের সমস্ত ইতিহাসের কেন্দ্রবিন্দু। মিশরে সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী স্থাপিত হবে, ইসরায়েল মিশর সিরিয়া মিলে ত্রিশক্তির একটি প্যাক্ট হবে, সেই দিন ইসরায়েল মিশর এবং এসিরিয়া সঙ্গে তৃতীয় হবে, পৃথিবীর মধ্যে আশীর্বাদের পাত্র হবে। সেই দিন বিশ্ব সাম্রাজ্যের সমস্ত শক্তি ভেঙে খান খান হবে, প্রভু যীশু এবং তার পরাক্রমের দূতগণ জৈতুন পর্বতে নেমে আসবেন, শয়তানকে অগাধ লোকে নিক্ষেপ করা হবে। দ্বিতীয়ত, এবার ফিরে যাচ্ছি আরেকটি অভিনব ঘটনার দিকে। এবার আমাকে চলে যেতে হবে 1499 খ্রিস্টাব্দে, প্রায় 500 বছর পিছনে। লিওনার্দো দা ভিনসি প্রভু যীশুর জন্মদিনের দুটি অমর চিত্র এঁকেছেন, দুটির মধ্যে 11 বছরের তফাত। একদিন তিনি হঠাৎই যেন তার মানুষ লোকে কুমারী মরিয়ম এবং স্বর্গ শিশু যীশুকে দেখলেন। লিওনার্দোর রক্তে যেন এক পরম অনুভূতি। তিনি একটা স্কেচ আঁকলেন, 2 ঘন্টা আঁকার পর ভাবলেন, না ছবিটি ভালো হয়নি। এই বলে ছবিটি ক্যানভাস থেকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে নিচে রাখলেন। পরদিন সকালে এসে দেখেন ছবিটি মাটিতে নেই, ক্যানভাসে রাখা। একটু অবাক হলেন, কিন্তু নিরুপায় শিল্পী, আবারও আঁকতে শুরু করলেন। মনোপুত হল না, রশি দিয়ে বেঁধে আবারও নিচে রাখলেন। পরদিন সকালবেলা শিল্পশালা এসে দেখেন ছবি ক্যানভাসে। ভিতর থেকে কে যেন বললেন, আঁকো লিওনার্দো, আঁকো। আবারও লিওনার্দোর পছন্দ হল না, তিনি আবার ছবিটি নামিয়ে সিন্ধুকে আটকে রাখলেন। এর 11 বছর পর 1510 খ্রিস্টাব্দে তিনি আবারও কুমারী মরিয়ম এবং শিশু যিশুর ছবি আঁকতে শুরু করলেন। এবার স্কেচ নয়, তৈলচিত্র। তিনি মন প্রাণ ঢেলে দিয়ে রং, কল্পনা, হস্তের তুলির স্পর্শে আঁকতে থাকলেন। মনের আত্মস্থ চিন্তা প্রতিবিম্বিত হল। শুধু একটি জায়গায় সামান্য বাধা, ধন্যা মরিয়মের মুখের আদল প্রতিবিম্বিত হচ্ছে না। একদিন সকালে শিল্পশালায় আসতেই ক্ষণিকের জন্য ক্যানভাসের পাশে সৌম্য কান্তময়ী রমণীর স্মৃতি ভেসে উঠল, তারপর এক পলকেই মিলিয়ে গেল। কে যেন তার অন্তরে মৃদঙ্গ বাজিয়ে দিল, ওই মূর্তি আঁকো লিওনার্দো, সৃষ্টি হল অনবদ্য শিল্পকর্ণ। ঘটনার শেষ এখানেই নয়। একদিন লিওনার্দো 11 বছর আগে সিন্ধুকে আটকে রাখা সেই স্কেচটি খুলে দেখতে গিয়েই তার চক্ষু স্থির হয়ে রইল। দেখলেন সিন্ধুকবদ্ধ ওই স্কেচটির পিছনে সেই সৌম্য কান্তিময়ী রমণীর হুবহু মুখ কে যেন এঁকে গেছেন। আর তিনি যে স্কেচটিতে মরিয়ম এবং শিশু যীশুকে এঁকেছিলেন, সেখানে দেখা গেল সেই অলৌকিক স্বর্গরমণী এবং পাশে নূতন শিশু। ছবিটির নিচের দিকে তখনও শেষ করা হয়নি। দাভিনসি ওই নিচের দিকে অসমাপ্ত ছবিটি ওভাবেই রেখে দিলেন। আজকে সেই ছবি বিখ্যাত ম্যাডোনা ছবি। লুক 1:29 স্বর্গদূতের অভিবাদন শুনে মরিয়ম মনে মনে আন্দোলন করলেন, এ কেমন মঙ্গলবাদ, কখনো কোনো পুরুষের সংস্পর্শে তিনি আসেননি, অথচ স্বর্গদূত বললেন, দেখো তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে। এবারও নিদারুণ বিচলিতা হলেন মরিয়ম, তিনি মনে মনে নিদারুণভাবে আন্দোলিত হলেন। লুক 1:34 স্বর্গদূতকে সাহস করে তিনি বললেন, এটা কী করে সম্ভব, আমি তো কোনো পুরুষকে জানি না। জন্মের সময় আবারও স্বর্গদূতের এসে উপস্থিত হলেন। স্বর্গীয় বাহিনীর মহা আনন্দের স্তবগান যেন রাখালদের কাছে শুভ বার্তা প্রচার। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। জাপপাত্রে শয়ন শিশু যীশুকে রাখালেরা কোলে নিয়ে আদর করল। লোক দুই অধ্যায় ১৯ পদে লেখা আছে, কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। মথি ২ অধ্যায় ১৩ পদে দেখি, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্বর্গদূত মিশরে পলায়ন করতে তাদের বললেন। আরও একটি বিষয় মরিয়ম কোনোদিন ভোলেননি। মসির ব্যবস্থা অনুসারে তাদের সূচি হবার কাল শেষ হলেই তারা ৪০ দিনের ছোট্ট শিশু যিশুকে নিয়ে জেরুসালেম মন্দিরে এসেছেন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে। লোক ২ অধ্যায় ২৭ পদে হঠাৎ আত্মার আবেশে সিমেয়ন উপস্থিত জেরুসালেম মন্দিরে। ঈশ্বর সদাপ্রভু তাকে বলেছিলেন, যিশুকে না দেখা পর্যন্ত তিনি মৃত্যুবরণ করবেন না। তিনি শিশু যিশুকে কোলে নিলেন, বললেন, আমার চোখ আজ ধন্য হলো, যাকে তুমি জাতির জন্য জ্যোতি হিসাবে প্রস্তুত করেছ তাকে দেখে আমি চিরধন্য হলাম। এবার তুমি শান্তিতে আমাকে নিয়ে যাও। কল্পনা করুন, মাত্র ৪০ দিনের শিশু যিশু তার কোলে। সেই শিশুকে লক্ষ্য করে সিমিয়ন ভাববাণী বলছেন, তিনি অধর্মের নিমিত্ত বিদ্ধ হবেন, ঈশ্বর কর্তৃক হবেন প্রহারিত, দুঃখার্থ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হবেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপর পড়বে। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হবেন। আমাদের সমাজে এমন পিতামাতা দরকার যারা তাদের সন্তানদের খ্রিস্টের পক্ষে ত্যাগী জীবন যাপনের জন্য ঈশ্বরের চরণে নিবেদন করবেন। তৃতীয়ত, পবিত্র বাইবেলের শ্রেষ্ঠতম একটি অংশ উল্লেখ করছি। এই পদের নাম যদি দেই তাহলে বলবো খালি হওয়া, গ্রিক ভাষায় কেনোসিস। ফিলিপীয় ২ অধ্যায় ৭ থেকে ১৩ পদ, কিন্তু তিনি আপনাকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, আকারে প্রকারে মনুষ্যবত প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমস্ত জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। লেখা আছে তিনি দাসের রূপ ধারণ করলেন। সাধারণ অর্থে দাস হল বাড়ির কেনা চাকর, গ্রিক ভাষায় ডুলস। শব্দটির ভাবার্থ হচ্ছে ক্রীতদাস। ক্রীতদাস যেমন বিনা প্রতিবাদে প্রভুর হুকুম শুধু তামিল করে যায়, তেমনি খ্রিস্ট যে দায়িত্ব সম্পাদনের জন্য জন্মেছিলেন তা সম্পাদন না হওয়া পর্যন্ত ক্রীতদাসের ভূমিকায় নত আজ্ঞাবহ থাকলেন। মোগল সাম্রাজ্যের ১৫৯৪ থেকে ১৬০৬ খ্রিস্টাব্দ, মানসিং তখন বঙ্গ বিহারের শাসনকর্তা। সম্রাট আকবর তাকে ১২ ভূঁইয়ার অন্যতম শের খাকে দমনের জন্য দূত পাঠালেন। মোগল সেনাপতি মানসিং এবং বিদ্রোহী ঈশা খা পরস্পর বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুখোমুখি। তখন ঈশা খা এক দূত মানসিংয়ের তাঁবুতে এলো একটি প্রস্তাব নিয়ে। প্রস্তাবটি ছিল এমনি যে বিশাল দুটি সৈন্যবাহিনীকে সমরাঙ্গনে লিপ্ত না হয়ে দুজনের মধ্যে সীমাবদ্ধ রেখে জয় পরাজয় নির্ধারণ করা। প্রস্তাবটি অতি সুন্দরভাবে উপস্থাপন করায় মানসিং অভিভূত হয়ে দূতের পরিচয় জানতে চাইলেন। সেই দূত তার ছদ্মবেশ খুলে ফেলতেই দেখা গেল তিনি ঈশা খা স্বয়ং। মানসিং তাকে জিজ্ঞেস করলেন, কেন এই প্রস্তাব নিয়ে তিনি নিজে ছদ্মবেশ ধারণ করে এলেন? মানসিংয়ের প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমার মনের ইচ্ছা আমার মতো করে সম্পাদন করবার জন্য আমার নিজেরই আশা প্রয়োজন হয়ে পড়ল। মানুষের পরিত্রাণ সাধনের জন্য যা করা দরকার তা ঈশ্বরের মনের মতো করে করার জন্য ঈশ্বরকেই দাসরূপে এই পৃথিবীতে আসার প্রয়োজন হল। খ্রিস্ট যিশু তাই এলেন। আমার প্রাণের প্রার্থনা, আসুন খ্রিস্টকে আমাদের জীবনে আজ বরণ করি, আমরা নত নম্র হই, আমাদের হৃদয় মন্দিরে তাকে আহ্বান করি। আমেন, প্রভু আমেন, তুমি আজ আমাদের হৃদয়ে এসো।